নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন হসপিটালে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বছরের একেবারেই শেষ প্রান্তে আমরা, আর মাত্র কয়েকটা দিন পরে শুরু হবে নতুন বছর, এবং নতুন বছরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আপনাদের যে প্রাপ্তির আশাগুলো আছে সেগুলো সব পাওয়া হয়ে ধরা দিক নতুন বছরে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই শীতের কনকনে ঠান্ডার রাতে ভূত.com শোনার একটা মজা রয়েছে, কারণ এখন বাইরে যাবার কোনো তাড়া নেই, বাইরে বের হওয়ার কোনো ইচ্ছেও কারো হবে না। এই সময় ঘরের ভেতরে বসে ভূত.com শোনার মজাই আসলে আলাদা। শীতের রাতগুলো জমজমাট হয়, যেমন হয় বৃষ্টির রাতগুলো। আসলে বাংলাদেশ ষড়ঋতুর দেশ এবং প্রত্যেকটা ঋতুরই একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং প্রত্যেকটা ঋতুই আসলে উপভোগ করার মতো, প্রচণ্ড গরম ছাড়া অবশ্য। যাই হোক, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় যাব। তার আগে একটু বলি, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা চট্টগ্রামে থেকেই চট্টগ্রামের স্টুডিওতে অংশগ্রহণ করতে চান, বা যারা ময়মনসিংহে থেকে ময়মনসিংহের স্টুডিওতে অংশগ্রহণ করতে চান, যারা সিলেটে থেকে সিলেটের স্টুডিওতে অংশগ্রহণ করতে চান, অথবা যারা ঢাকায় থেকে ঢাকার স্টুডিওতে অংশগ্রহণ করতে চান, তাদের সবাইকে আমন্ত্রণ রইল। এমনকি রাজশাহীতেও সেটা সম্ভব। আপনারা যদি চান তাহলে আমরা সেটা অ্যারেঞ্জ করব। আপনারা শুধুমাত্র বলবেন যে হ্যাঁ, আমরা স্টুডিওতে আসতে চাই, ইমেল করুন আমাদেরকে। আর সেই সাথে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেরা কিছু উপহার দেওয়ার। সারা বছর জুড়ে আমাদের এরকম প্ল্যান থাকেই, এবং সামনের বছরে আপনাদের নিয়ে আমাদের আরও অনেক নতুন নতুন প্ল্যান রয়েছে। সুতরাং আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। কমেন্ট করছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস আমাদের কমেন্ট করছেন, মামুন আমাদের চুয়াডাঙ্গা থেকে শুনছেন, লালমনির হাট থেকে শুনছেন। যারা কমেন্ট করছেন, কমেন্টের সাথে আপনার নামটা লিখে দেবেন, তাহলে পড়তে সুবিধা হয়। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিজান ভাই কেরানীগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন আকিব খান চিটাগং থেকে, আছেন সাদিয়া, আমাদের সঙ্গে আছেন জেকে জাহিদুল বোরহানুদ্দিন মিয়া হাট থেকে দেখছি, আমাদের সঙ্গে আছেন এমডি ওসমান কুমিল্লার মুরাদনগর থেকে, তিনি লিখছেন। জেকে জাহিদুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিজিএক্স সাব্বির ঢাকা থেকে শুনছেন তিনি, ফয়সাল আহমেদ রাজশাহীর দুর্গাপুর থেকে শুনছেন, মাগুরা থেকে শুনছেন এমডি নাইম, এছাড়াও ফয়সাল শিকদার শুনছেন টাঙ্গাইল থেকে, আমাদের সঙ্গে আছেন রুবেল তিনি গ্রাম থেকে বলছেন, আমাদের সঙ্গে আছেন সন্তোষী রাজগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে, নামটা পড়তে পারলাম না যেহেতু নাম লেখেন নাই, প্রত্যয় আমাদের সাথে আছেন, এছাড়াও নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, নামটা পড়তে পারলাম না, নাম যদি লিখে দেন যে আমি অমুক জায়গা থেকে বলছি। অভি আছেন আমাদের সঙ্গে, হৃদয়ে পাবনা থেকে আমাদের সঙ্গে আছেন, কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন কি আমি পড়তে পারলাম না এই মুহূর্তে, আমি আশা করব যে আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো আশা করি। নারায়ণগঞ্জ থেকে মাহফুজ আমাদের সঙ্গে আছেন, হাসান আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে শুনছেন আমাদেরকে, জিন্দা ঝিনাইদা থেকে শুনছেন, নামটা পড়তে পারলাম না, কবির ঢাকা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সৌরভ, আমাদের সঙ্গে মেহেরপুর গাংনি থেকে আছেন মাসুম রেজ, আমাদের সঙ্গে আছেন ঋতু চিটাগং থেকে, যশোর থেকে আছেন রোজ, আমাদের সঙ্গে রাজু আছেন ফরিদপুর থেকে, সোহাগ আছেন সিলেট থেকে, সোহাগ আছেন সিরাজগঞ্জ থেকে, রাশিয়া থেকে শুনছেন মোহাম্মদ ইয়াসিন, আমাদের সঙ্গে আছেন মাহমুদুল হাসান ময়মনসিংহ থেকে, আমাদের সঙ্গে আছেন চাটমোহর থেকে রাজু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিরপুর থেকে হিসাম, পাবনা থেকে সাবিদ, রাজুবাড়ি থেকে আমাদের সঙ্গে আছেন পড়তে পারলাম না নাম, সাব্বির আছেন সৌদি আরব থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সিয়াম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
শুনতে পাচ্ছেন শব্দটা?
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আফ্রিকার কালো জাদুকে নিয়ে। আর এই ঘটনাটি আমাদের হাতে এসেছে রাশিয়া থেকে, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমি শাকের শেখ, বাংলাদেশের ফরিদপুর বোয়ালমারিতে আমার বাড়ি। পড়াশোনার জন্য রাশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করছি। ভূত ডট কমে এটি আমার দ্বিতীয় ঘটনা, জানি না প্রথমটি সিলেক্টেড হয়েছে কিনা। আশা করি শ্রোতাদের ও রাসেল ভাইয়ের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ছিলাম। এই ঘটনাটি ঘটেছিল 2016 সালের নভেম্বরে, লাইবেরিয়ার গ্রামীণ এলাকা গ্র্যান্ড বাসা কাউন্টিতে। সেদিন সন্ধ্যা নেমে এসেছিল দ্রুত, যেন আকাশটা কালো চাদরে ঢাকা পড়েছে। আমি আর আমার স্থানীয় সহকারী জোসেফ একটি দূরবর্তী গ্রামে আমাদের প্রকল্পের মূল্যায়ন শেষে জিপে করে ফিরছিলাম রাজধানী মনরোভিয়ায়। হঠাৎই জিপের ইঞ্জিন একটা আকশির শব্দ করে স্তব্ধ হয়ে গেল। মোবাইল নেটওয়ার্ক মৃত, চারপাশে ঘন জঙ্গল, কেবল গভীর অন্ধকার আর অচেনা পোকার ডাক। জোসেফ বলল, স্যার এখানে থাকা নিরাপদ নয়, সামনে 1.5 কিলোমিটার দূরে আমার এক আত্মীয়ের গ্রাম আছে, হাঁটতে হবে। আমরা টর্চ জেলে কাদামাটি পথে হাঁটতে শুরু করলাম। বাতাসে একটা গন্ধ ছিল, পচা মাংস আর শুকনো রক্তের মিশ্রণ। প্রায় 1 ঘন্টা পর আমরা গ্রামে পৌঁছালাম। কয়েকটি কুঁড়ে ঘর, মাঝখানে একটি বিশাল বিরাটাকার বাওবাব গাছ। গাছটির গুড়ি এতই চওড়া যে 5 জন মানুষ হাত মিলালেও জোড়া লাগানো যাবে না। কিন্তু যা ছিল আতঙ্কের তা হল গাছের গুড়িতে অসংখ্য আটকানো পেরেক, বেঁধে রাখা রঙিন কাপড়ের টুকরো, শুকনো প্রাণীর মাথার খুলি আর হাড়, কিছু বস্তা ঝুলছিল যার ভেতর থেকে পচা ডিম ও মাটির গন্ধ বের হচ্ছিল। জোসেফের চাচা, গ্রামের প্রধান, নাম তার কপিতান মোর্খবা, তিনি আমাদের অভ্যর্থনা জানালেন ঠিকই, কিন্তু তার চোখ আমাদের দিকে তাকানোর ভঙ্গিতে একটা অবিশ্বাস্য স্নেহের বদলে গভীর সতর্কতা ছিল। আপনি বিদেশি, তিনি ইংরেজিতে বললেন, আপনাদের জন্য এই গ্রাম বিপজ্জনক, বিশেষ করে আজ রাত। আমি জিজ্ঞেস করলাম, কেন আজ রাতে কি আছে? তিনি গম্ভীর হয়ে বাওবাব গাছটির দিকে আঙুল তুললেন। ওই গাছ, এটি কথা শুনে, এটি খায়। আজ পূর্ণিমা, গৃহদেবতা নিয়ামোর কাছে বলি দেওয়ার রাত। আমাদের জুজুম্যান, ঐতিহ্যবাহী পুরোহিত জাদুকর, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাসী, ভেবেছিলাম এসব কুসংস্কার। কিন্তু রাত যত গভীর হতে লাগল পরিবেশ ততই ভারী হয়ে উঠল। গ্রামবাসীরা গাছের চারপাশে জড়ো হতে শুরু করল। মাঝে এক বৃদ্ধ, শরীরে সাদা চুন মাখা, মাথায় পালকের মুকুট, তার হাতে একটা শুকনো মানুষের কবজির হাড় আর একটি কালো মোরগ। তিনি জুজুম্যান, নাম তার সানডে। ঘটনার শুরু যখন একটি যুবককে, যে স্থানীয় এক দলের সদস্য, হাত পা বেঁধে সামনে আনা হল। সে চিৎকার করছিল, আমি ক্ষমা চাইছি, আমি চুরি করিনি, ওটা আমার না। জোসেফ ফিসফিস করে বলল, ওকে অপবাদ দেয়া হয়েছে গ্রামের তহবিল চুরির, প্রমাণ নেই, তাই নিয়ামোর আদালতে পাঠানো হবে। সন্ডে গাছের গোড়ায় উল্টো করে বসা একটি মাটির পাত্র থেকে একটা ঘন কালো তরল বের করলেন, দেখতে ঠিক যেন জমাট রক্ত মেশানো তেল। তিনি যুবকের কপালে, বুকে আর তালুতে সেই তরল মাখিয়ে দিলেন। তারপর তিনি একটা ছুরি দিয়ে মোরগের গলা কেটে তার রক্ত সংগ্রহ করলেন এবং সেটা সেই কালো তরলের সাথে মেশালেন। এরপর তিনি সেই মিশ্রণে তার আঙুল ডুবিয়ে গাছের গুড়িতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলেন, যেমন বৃত্ত, তীর আর কিছু কর্কশ লাইন। তারপর যা ঘটল আমি আজও স্পষ্ট দেখতে পাই। সানডে গাছের খুব কাছেই কানে কানে কিছু কথা বললেন, যেন আদেশ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই যুবক হঠাৎ থরথর করে কাঁপতে লাগল, তার চোখ উল্টে গেল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ ভেতর থেকে গলা চেপে ধরেছে। তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করল। গ্রামের সবাই নতজানু হয়ে পড়ল। গাছের গুড়ির পেরেকগুলো থেকে একটা আওয়াজ আসছিল, ঠিক যেন কারা অস্ফুটে ফিসফিস করছে। হাওয়ায় গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। সন্ডে তখন একটা ধারালো পেরেক আর একটা হাতুড়ি নিলেন। তিনি যুবকের নাম উচ্চারণ করে বললেন, যদি তুমি নির্দোষ হও, নিয়ামও তোমাকে রক্ষা করবে। যদি দোষী হও, গাছ তোমার আত্মাকে ক্রাশ করবে, আমরা শুনব। তিনি পেরেকটা গাছের গুড়ির ঠিক যেখানে কালো চিহ্ন আঁকা ছিল সেখানে বসালেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করলেন, ঠং। যুবকটা এমন চিৎকার করে উঠল যে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল, যেন তার শরীরে কেউ নির্যাতন চালাচ্ছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু সে এমনভাবে ছটফট করছিল যেন অদৃশ্য আগুনে পুড়ছে। সন্ডে জিজ্ঞাসা করলেন, তুমি কি টাকা চুরি করেছ? যুবক চিৎকার করে উত্তর দিল, না না, আহা বন্ধ করো। সন্ডে আরেকটা পেরেক মারলেন, ঠং। এবার যুবকের কণ্ঠস্বর পাল্টে গেল, গভীর কর্কশ, প্রায় অমানসিক এক গলায় বলল, আমি করেছি, আমি লোভে করেছি, টাকা। টাকাটা বড় বাউবাব গাছের পেছনের পাথরের নিচে পুঁতে রেখেছি, ক্ষমা করবেন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরের সবাই স্ট্রাইক করে ফেলল। যুবকের শরীর হঠাৎ শক্ত হল, তারপর নিস্তেজ হয়ে গেল, সে জ্ঞান হারাল। সন্ডে গাছের দিকে ফিরে কানে কানে আবার কিছু বললেন, ফিসফিসানি থেমে গেল। তিনি যুবকের মুখে কিছু পাতা দিয়ে পানি ছিটিয়ে দিলেন। মিনিট পাঁচেক পরে যুবক জ্ঞান ফিরে পেল, কিন্তু সে কি বলছে বা তার সাথে কি হয়েছে কিছুই তার মনে নেই। সে শুধু কাঁদতে লাগল ভয়ে ভয়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা যুবকের কথা মতো সেই জায়গায় খুঁড়ে টাকার ব্যাগ পেল। ব্যাগে টাকা ছিল। আমি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, হিপনোসিস, ম্যাস হিস্টেরিয়া, কিন্তু সে সময় আমার শরীরে যে স্নায়ুবিক আতঙ্কের স্রোত বয়ে গিয়েছিল সেই অনুভূতি যুক্তির বাইরে। জোসেফ পরে আমাকে ব্যাখ্যা দিয়েছিল এইভাবে, স্যার এটা ফেটিশ বা জুজু নয়, সাধারণ জিনিস নয়, এটা পুরনো জ্ঞান। গাছটিকে বছরের পর বছর ধরে সক্রিয় করা হয়েছে, সেই কালো তরল, তাতে আছে বনের বিশেষ গাছের রস, কালো বেড়ালের হাড়ের ছাই, মৃত মানুষের চর্বি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ামর নামে উৎসর্গ করা একটা মানুষের মস্তিষ্কের সামান্য অংশ। গাছের গুড়িতে যে পেরেকগুলো, সেগুলো প্রতিটি কোনো না কোনো সংঘটিত অপরাধ বা প্রতিশোধের প্রতীক। সন্ডে যখন পেরেক মারে, তখন তিনি গাছের ভেতর আটকে পড়া সেসব আত্মা বা শক্তিকে জাগিয়ে তোলেন যারা আসলে সব সত্য জানে। আর বলি দেয়া প্রাণীর রক্ত হচ্ছে শক্তি বা পেমেন্ট। যাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার দেহে ওই কালো মিশ্রণ মাখানোর মানে হল তার আত্মাকে সাময়িকভাবে খোলা রাখা, যাতে গাছের ভূতুরের সাক্ষীরা তার শরীর দখল করে সত্য কথা বলতে পারে। যে নির্দোষ তার আত্মা শক্তিশালী, গাছ তার ক্ষতি করতে পারে না। যে দোষী তার আত্মা দুর্বল, গাছের শক্তি তাকে চেপে ধরে, যন্ত্রণা দেয় এবং শেষ পর্যন্ত সত্য বের করে আনে। এটা একটা জীবন্ত শেকড় যুক্ত আদালত। আমি বললাম, কিন্তু এটা নিষ্ঠুর, মানবিক নয়। জোসেফ তখন খুব সিরিয়াস হয়ে বলেছিল, স্যার এখানে যেখানে পুলিশ নেই, ফরেন্সিক ল্যাব নেই, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছই ছিল ন্যায় বিচার। লোকেরা আইন ভয় করে না, কিন্তু এই গাছকে ভয় করে। এটি শুধু জাদু নয়, এটি এখানকার আইন, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। দোষী লোক তো আগে থেকে এই বিশ্বাসে আচ্ছন্ন, সে ভেতরে ভেতরে ভেঙে পড়বেই। সেদিনের পর আমি আর কখনো সেই গ্রামে যাইনি, কিন্তু সেই বাউবাব গাছের দৃশ্য, সেই ফিসফিসানি, সেই পেরেকের শব্দ এবং যুবকের চোখ উল্টে যাওয়ার দৃশ্য আমার আজও স্পষ্ট মনে আছে। এটা কেবল ভূতপ্রেতের গল্প নয়, এটা মানুষের বিশ্বাস, ভয় এবং প্রাচীন মনস্তাত্ত্বিক কৌশলকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ সমান্তরাল বিচার ব্যবস্থা তৈরি করার গল্প। আফ্রিকার এই কালো জাদু এতটাই গভীর যে তা শুধু অতি প্রাকৃত নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ও ভয়াবহ হাতিয়ার। গ্রামাঞ্চলে আজও এই রীতি রয়েছে। স্থানীয়রা একে স্যাসুদ বা ওরাকল বিচার বলে। এটি ধর্ম, সংস্কৃতি এবং প্রাক আধুনিক আইনের একটি অস্বস্তিকর সম্মিলন, যার ফলাফল অনেক সময় মারাত্মক হয়ে থাকে। আমার ঘটনাটি এখানেই শেষ। শ্রোতাদের নিশ্চয়ই ভালো লেগেছে। লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে আরও ঘটনা রয়েছে, সময় পেলে ইনশাল্লাহ লিখে পাঠাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শাকির শেখ রাশিয়া থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং সেই সাথে তিনি তার ফোন নম্বর শেয়ার করেছেন, যেটি আমরা গোপন রাখছি তার অনুরোধে। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম তারেক রহমান, আমার বাড়ি নাটোর জেলার গুরুদাস উপজেলার মাহমুদপুর গ্রামে। আমি ভূত এফ এম এর নিয়মিত শ্রোতা ছিলাম এবং বিগত সাত বছর যাবত আমি ভূত এফ এম এর সাথে ছিলাম, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অনেক বড় ধাক্কা খাই। কিন্তু হাজারো বাধা উপেক্ষা করে ভূত ডট কম নিয়ে আপনি আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভূত ডট কম এ পাঠানো এটা আমার প্রথম ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। কর্মব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, আর প্রফেশনাল স্টোরি টেইলার না হওয়ার কারণে ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটি একটি ট্রেনিং সেন্টার নিয়ে। গোপনীয়তা রক্ষার্থে বাহিনীর নাম এবং ট্রেনিং সেন্টারের নাম উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে আমার সহকর্মীর সাথে এবং আমার সাথেও। কিছু কথা বলে রাখা ভালো, ট্রেনিং সেন্টারের এরিয়াটি অনেক বড়। উত্তর পশ্চিমাংশে জমিদার বাড়ি, মাঝখানে আমাদের প্যারেড গ্রাউন্ড এবং উত্তর অংশে আমাদের থাকার ব্যারাক, শুটিং এরিয়া এবং প্রশাসনিক ভবন। যেহেতু জমিদার বাড়িটি ট্রেনিং সেন্টারের এক কোনায়, তাই ওখানে হেঁটে যেতে সময় লাগত 8-10 মিনিট এবং পথটাও অনেক নির্জন। প্যারেড গ্রাউন্ড থেকে পুকুরটির দূরত্ব ছিল 200-250 মিটার এবং স্পষ্ট দেখা গেলেও বোঝার উপায় নাই যে বাঁশ ঝাড়ের আড়ালে এইরকম একটা বাড়ি থাকতে পারে, কিন্তু গ্রাউন্ডের কোনা থেকে বাড়িটির পেছনে অল্প কিছু অংশ দেখা যায়। ট্রেনিং সেন্টারে আমাদের বিভিন্ন ধরনের ডিউটি শেখানো হতো। ছোট ছোট পোস্ট তৈরি করে বিভিন্ন জায়গায় ডিউটিতে মোতায়েন করা হতো এবং জমিদার বাড়ির পাশেও একটি পোস্ট তৈরি করা হয়, যার দায়িত্ব পড়ে আমার এবং আমার দুই সহকর্মী মাসির ও শাকিরের ওপর। প্রথম পালা রাত 8-12, দ্বিতীয় পালা রাত 12-4 এবং তৃতীয় পালা রাত 4-8। আমাদের সকলকে এই ডিউটির পালা বুঝিয়ে দেওয়া হয় এবং 13 তারিখ থেকে ডিউটি শুরু করার জন্য বলা হয়। আমরা সবাই অনেক উৎসাহিত ছিলাম, কিন্তু হঠাৎ শাকিল অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তিনজনের ডিউটি আমাদের দুজনকে করতে হবে। আমরা ঠিক করি প্রথম পালা রাত 8-2 মাসির করবে এবং শেষ পালা রাত 2-8 আমি করব। যেমন কথা তেমন কাজ। ডিউটি থাকার জন্য আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। এখানে একটা কথা বলে রাখা ভালো, ট্রেডিং সেন্টারে আমাদের ফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল এবং প্রত্যেকটি রুমের দরজা খোলা থাকত, যাতে ডিউটি ফেরত লোকটি অপর ব্যক্তিকে ডেকে দিতে পারে এবং কারো ঘুমের ব্যাঘাত না হয়। আমার ঘুম ভাঙল আলতো একটা স্পর্শে।
স্পর্শটা অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল। চোখ খুলতেই দেখি মাসির আমার মাথার ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি হুড়মুড় করে উঠে বসি এবং মাসির কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আলো জানানোর চেষ্টা করলেও বুঝতে পারি বিদ্যুৎ নেই। একটু অবাক হই, কারণ আমি জানতাম ট্রেনিং সেন্টারে কখনো বিদ্যুৎ যায় না। এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আমি টর্চের আলোতে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আশেপাশে ল্যাম্পপোস্টের আলো ব্যতীত আর কোনো আলোই নেই। ব্যারেক থেকে পোস্টের দূরত্ব প্রায় 8 থেকে 10 মিনিটের। পথটি ছিল অত্যন্ত নির্জন। আমি অন্ধকারে টর্চের আলোতে এগোতে শুরু করি এবং ভাবতে থাকি মাসির এরকম অবস্থার কারণ কি। তারপর নিজেকেই বুঝাই হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বিষয়টিতে ভ্রুক্ষেপ না করে আমি পোস্টের দিকে এগোতে থাকি। রাতের নিস্তব্ধতা এবং হালকা বাতাস অনেক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছিল। পোস্টটি রাস্তা থেকে 15 থেকে 20 কদম ভেতরে। ল্যাম্পপোস্টের আবছা আবছা আলোয় পোস্টটি দেখা যাচ্ছিল। পোস্টে গিয়ে দেখি ওখানে একটা ছোট্ট তাঁবু টানানো, একটা চেয়ার ও একটা টেবিল রয়েছে। টেবিলের ওপর প্রয়োজনীয় জিনিসপত্র রেখে একটু বাইরে বের হয়ে পায়চারি করতে শুরু করি। যেহেতু অপ্রয়োজনে এদিক ওদিক আশা বারণ, তাই আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। তাঁবু থেকে কিছুটা দূরেই পুকুর এবং এরপরে কিছুটা পরিত্যক্ত জায়গা ও বাঁশঝাড়, আর তার পাশেই জমিদার বাড়িটি। যত্নের অভাবে এবং কালের বিবর্তনে বাড়িটি কোনো রকমে তার অস্তিত্ব টিকিয়ে রেখে দাঁড়িয়ে আছে। বাড়িটির দিকে তাকালেই তার পূর্বের ঐতিহ্য আর গৌরব আজও অনুভব করা যায়। বাড়ির আশপাশটা দেখে আমি চেয়ারে এসে বসে পড়ি এবং বই বের করে টর্চের আলোতে পড়তে শুরু করি। হঠাৎ ধপ করে কিছু একটা বলার শব্দ পাই। আমি লাফিয়ে উঠি। শব্দটি অনেক কাছ থেকে আসে। আমি বেরিয়ে কোনো কিছু দেখতে পাই না। মনের ভুল ভেবে আবারও চেয়ারে গিয়ে বসি। তারপর কি যেন সামনে দিয়ে শুঁ করে চলে যায়, হয়তো কোনো বাদুর হবে, এই ভেবে আমি আবারও পড়তে শুরু করি। কিন্তু বিষয়টা বারবার ঘটে, একবার, দুইবার, তিনবার। খেয়াল করে দেখি একটা বাদুর যার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো, এবং পাশ থেকে একটা শব্দ ভেসে আসছিল সেই সময়, যেমনটা শুকনো পাতার ওপরে হাঁটলে হয়। তারপর হঠাৎ সবকিছু শান্ত, যেন নিস্তব্ধতা সবকিছু গ্রাস করে ফেলবে। আমি নিজেকে বোঝাই হয়তো আমার ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই ভুল দেখছি। আমি আবারও বই পড়তে শুরু করি এবং আমার মনোযোগ ভেঙে দিয়ে আমার কানে ফিস ফিস করে কর্কশ পুরুষ কণ্ঠে কেউ বলতে থাকে, আবারও এসেছিস, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, না হলে মৃত্যু অনিবার্য। আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই, কিছু বুঝে উঠতে পারি না। তারপর কেউ একজন পুকুরে গোসল করছে এমন শব্দ আর মেয়েলি হাসির কণ্ঠ ভেসে আসে। তারপর পানিতে দেখলেই বুঝতে পারি শব্দটা পুকুর থেকে আসছে, কিন্তু পুকুরে তাকালেই পানির চলমান তরঙ্গ দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাই না। আমি অনেক ভয় পাই এবং ঘামতে শুরু করি। আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দোয়া পড়তে থাকি আর ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। তারপর শরীরটা অনেক ভার হতে শুরু করে। চোখের পাতা খোলা রাখা কঠিন হয়ে পড়ছিল। মনে হচ্ছিল রাজ্যের সকল ভার এসে এখানে ভর করেছে। তারপর মিষ্টি নারী কণ্ঠে কেউ বলতে থাকে, এই যে এইদিকে, এইদিকে এসো না। আমার দেহ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আমার যেন দেহের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তাঁবু থেকে বের হতেই দেখি একটি অত্যন্ত সুন্দর রূপসী, সাদা কাপড় পরিহিত এবং চুল কোমর অব্দি একটা মেয়ে। সে হাতছানি দিয়ে আমাকে ডাকছে এবং আমি অনিচ্ছাকৃতভাবেই আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাই। কিন্তু হঠাৎ চোখের পলক ফেলতেই দেখি কেউ নেই আশেপাশে, সবকিছু নিস্তব্ধ। এমন অবস্থায় আমার পেছনে আমি কাউকে অনুভব করি। পেছন ফিরে যেটা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা কালো অবয়ব যার সমস্ত শরীর কালো লোমে ঢাকা এবং চোখগুলো জলজল করছে। আমি সেদিকে তাকাতেই সে হট্ট হাসিতে ফেটে পড়ে। আমি সাথে সাথে রাস্তার দিকে দৌড়াতে শুরু করি। কি বিকট সেই হাসি! এমন অবস্থায় কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। স্পর্শ করে বুঝতে পারি এটা মানব শরীর। চাঁদের আবছা আলোয় দেখতে পাই এটা আর কেউ নয়, মাসির পড়ে আছে। আমি ওকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। পেছন ফিরে তাকাতেই দেখতে পাই সেই অবয়বটি আমাদের দিকে তেড়ে আসছে। উঠে পুনরায় দৌড়ানোর মতন শক্তি অবশিষ্ট ছিল না। অবয়বটি যখন খুব কাছে চলে আসে, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আর পাশে মাসির। মাসিরের জ্ঞান এখনো ফেরেনি। একজন সিনিয়র ডাক্তার এসে বলেন, সকালে হাঁটতে গিয়ে দেখি তুমি আর ওই ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছো, তারপর তোমাদের হাসপাতালে নিয়ে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিতে হবে না, কি হয়েছিল খুলে বলো। তারপর আমি সমস্ত কিছু স্যারকে খুলে বলি। স্যার সমস্ত কিছু শুনে গম্ভীর হয়ে বসে থাকেন। মাসিরের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে জানতে চাওয়া হয় এবং সে বলে, আমি যথাসময় পোস্টে যাই ডিউটির উদ্দেশ্যে, তারপর কিছু আওয়াজ শুনতে পাই, নূপুরের এবং শুকনো পাতার ওপরে হাঁটলে যেমন শব্দ হয় তেমন। আর কিছুক্ষণ পর একটা বাঁদর, যার মাথা অনেকটা বড়, একটা বাঁশ ঝাড়ের সাথে উল্টোভাবে ঝুলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চোখটা ছিল নীল। এতটুকু বলছে আর তার হাত পা কাঁপতে শুরু করেছে। পাড়ি খেয়ে সে আবার বলতে শুরু করে। তারপর একটা সুন্দর মেয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করে। মেয়েটিকে খুব আপন মনে হচ্ছিল এবং আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে আস্তে আস্তে এগোতে থাকি। কিন্তু তারপরেই ঘটে সেই ঘটনাটি যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার কালো লোমস অবয়ব আমাকে ধরে ফেলে, বিভৎস অট্ট হাসিতে ফেটে পড়ে। কি বিভৎস আর কি ভয়ঙ্কর সেই হাসি! আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি বুঝতে পারি চেতনা হারাচ্ছি। শেষবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করি এবং অবয়বটি আমাকে দূরে নিক্ষেপ করে, এবং তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুললে দেখি আমি এখানে। মাসিরের একটা হাত ভেঙে গিয়েছিল, হয়তো ছুঁড়ে ফেলার কারণেই ওই ঘটনা ঘটেছিল। যেহেতু আমরা বেসামরিক বাহিনীর সদস্য, সেহেতু অলৌকিক সুপার ন্যাচারাল কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তাই স্যার নিজেই আমাদের হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাদের পানি পড়া দিয়ে তাবিজ দিয়ে বলেন, 40 দিন তাবিজটি পড়ে থাকতে হবে, তারপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে। হাত ভেঙে যাওয়ার কারণে ট্রেনিং অসম্পূর্ণ রেখে তাকে বাড়ি ফিরে যেতে হয় এবং সুস্থ হওয়ার পর সে পরবর্তী ব্যাচের সাথে ট্রেনিং সম্পন্ন করে। তারপর এই পোস্টটি বন্ধ ঘোষণা করা হয় এবং বিষয়টা গোপন রেখে আলেম নিয়ে এসে এলাকাটি বন্ধ করে দেয়া হয়, যাতে ভবিষ্যতে কারো কোনো ক্ষতি না হয়। আমি ঘটনাটি মেলানোর চেষ্টা করি। যদি মাসির ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তাহলে আমাকে যে ডেকেছিল সে কে? এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। সকলের উদ্দেশ্যে বলে রাখি, ঘটনাটি 100 ভাগ সত্য। তারপরও যদি অবিশ্বাস হয়, একটা কথা বলব, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে ঘটনার ভয়াবহতা। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানাবেন, কবে পড়া হবে সেটাও জানাবেন। যদি সিলেক্টেড নাও হয় তাও আফসোস থাকবে না। সকলকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তারেক রহমান, মাহমুদপুর, গুরুদাসপুর, নাটোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই পরবর্তী ঘটনায়। আর তারেক রহমান, আশা করছি আপনার ঘটনা আরও পাবো আমরা ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একটিবার। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন হাসপাতালে। কি ছিল
না বাড়ি,
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক। আপনাদের
শ্রোতাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আফ্রিকার কালো জাদুকে নিয়ে। আর এই ঘটনাটি আমাদের হাতে এসেছে রাশিয়া থেকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমি শাকের শেখ, বাংলাদেশের ফরিদপুর বোয়ালমারিতে আমার বাড়ি। পড়াশোনার জন্য রাশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করছি। ভূত.কমে এটি আমার দ্বিতীয় ঘটনা, জানি না প্রথমটি সিলেক্টেড হয়েছে কিনা। আশা করি শ্রোতাদের ও রাসেল ভাইয়ের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। 2014 থেকে 2017 সাল পর্যন্ত আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ছিলাম। এই ঘটনাটি ঘটেছিল 2016 সালের নভেম্বরে, লাইবেরিয়ার গ্রামীণ এলাকা গ্র্যান্ড বাসা কাউন্টিতে। সেদিন সন্ধ্যা নেমে এসেছিল দ্রুত, যেন আকাশটা কালো চাদরে ঢাকা পড়েছে। আমি আর আমার স্থানীয় সহকারী জোসেফ একটি দূরবর্তী গ্রামে আমাদের প্রকল্পের মূল্যায়ন শেষে জিপে করে ফিরছিলাম রাজধানী মনরোভিয়ায়। হঠাৎই জিপের ইঞ্জিন একটা আকশির শব্দ করে স্তব্ধ হয়ে গেল। মোবাইল নেটওয়ার্ক মৃত, চারপাশে ঘন জঙ্গল, কেবল গভীর অন্ধকার আর অচেনা পোকার ডাক। জোসেফ বলল, স্যার এখানে থাকা নিরাপদ নয়, সামনে 1.5 কিলোমিটার দূরে আমার এক আত্মীয়ের গ্রাম আছে, হাঁটতে হবে। আমরা টর্চ জেলে কাদামাটি পথে হাঁটতে শুরু করলাম। বাতাসে একটা গন্ধ ছিল, পচা মাংস আর শুকনো রক্তের মিশ্রণ। প্রায় 1 ঘন্টা পর আমরা গ্রামে পৌঁছালাম। কয়েকটি কুঁড়েঘর, মাঝখানে একটি বিশাল বিরাটাকার বাওবাব গাছ। গাছটির গুড়ি এতই চওড়া যে 5 জন মানুষ হাত মিলালেও জোড়া লাগানো যাবে না। কিন্তু যা ছিল আতঙ্কের তা হল গাছের গুড়িতে অসংখ্য আটকানো পেরেক, বেঁধে রাখা রঙিন কাপড়ের টুকরো, শুকনো প্রাণীর মাথার খুলি আর হাড়। কিছু বস্তা ঝুলছিল যার ভেতর থেকে পচা ডিম ও মাটির গন্ধ বের হচ্ছিল। জোসেফের চাচা গ্রামের প্রধান, নাম তার কপিতান মোর্খবা, তিনি আমাদের অভ্যর্থনা জানালেন ঠিকই, কিন্তু তার চোখ আমাদের দিকে তাকানোর ভঙ্গিতে একটা অবিশ্বাস্য স্নেহের বদলে গভীর সতর্কতা ছিল। আপনি বিদেশি, তিনি ইংরেজিতে বললেন, আপনাদের জন্য এই গ্রাম বিপজ্জনক, বিশেষ করে আজ রাত। আমি জিজ্ঞেস করলাম, কেন আজ রাতে কি আছে? তিনি গম্ভীর হয়ে বাওবাব গাছটির দিকে আঙুল তুললেন। ওই গাছ, এটি কথা শুনে, এটি খায়। আজ পূর্ণিমা, গৃহদেবতা নিয়ামোর কাছে বলি দেওয়ার রাত। আমাদের জুজুম্যান, ঐতিহ্যবাহী পুরোহিত জাদুকর, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাসী, ভেবেছিলাম এসব কুসংস্কার। কিন্তু রাত যত গভীর হতে লাগল পরিবেশ ততই ভারী হয়ে উঠল। গ্রামবাসীরা গাছের চারপাশে জড়ো হতে শুরু করল। মাঝে এক বৃদ্ধ, শরীরে সাদা চুন মাখা, মাথায় পালকের মুকুট, তার হাতে একটা শুকনো মানুষের কবজির হাড় আর একটি কালো মোরগ। তিনি জুজুম্যান, নাম তার সানডে। ঘটনার শুরু যখন একটি যুবককে, যে স্থানীয় এক দলের সদস্য, হাত পা বেঁধে সামনে আনা হল। সে চিৎকার করছিল, আমি ক্ষমা চাইছি, আমি চুরি করিনি, ওটা আমার না। জোসেফ ফিসফিস করে বলল, ওকে অপবাদ দেয়া হয়েছে গ্রামের তহবিল চুরির, প্রমাণ নেই, তাই নিয়ামোর আদালতে পাঠানো হবে। সন্ডে গাছের গোড়ায় উল্টো করে বসা একটি মাটির পাত্র থেকে একটা ঘন কালো তরল বের করলেন, দেখতে ঠিক যেন জমাট রক্ত মেশানো তেল। তিনি যুবকের কপালে, বুকে আর তালুতে সেই তরল মাখিয়ে দিলেন। তারপর তিনি একটা ছুরি দিয়ে মোরগের গলা কেটে তার রক্ত সংগ্রহ করলেন এবং সেটা সেই কালো তরলের সাথে মেশালেন। এরপর তিনি সেই মিশ্রণে তার আঙুল ডুবিয়ে গাছের গুড়িতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলেন, যেমন বৃত্ত, তীর আর কিছু কর্কশ লাইন। তারপর যা ঘটল আমি আজও স্পষ্ট দেখতে পাই। সানডে গাছের খুব কাছেই কানে কানে কিছু কথা বললেন, যেন আদেশ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই যুবক হঠাৎ
থরথর করে কাঁপতে লাগল। তার চোখ উল্টে গেল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ ভেতর থেকে গলা চেপে ধরেছে। তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করল। গ্রামের সবাই নতজানু হয়ে পড়ল। গাছের গুড়ির পেরেকগুলো থেকে একটা আওয়াজ আসছিল, ঠিক যেন কারা অস্ফুটে ফিস ফিস করছে। হাওয়ায় গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। সন্ডে তখন একটা ধারালো পেরেক আর একটা হাতুড়ি নিলেন। তিনি যুবকের নাম উচ্চারণ করে বললেন, যদি তুমি নির্দোষ হও, নিয়ামও তোমাকে রক্ষা করবে। যদি দোষী হও, গাছ তোমার আত্মাকে গ্রাস করবে, আমরা শুনব। তিনি পেরেকটা গাছের গুড়ির ঠিক যেখানে কালো চিহ্ন আঁকা ছিল সেখানে বসালেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করলেন, ঠং। যুবকটা এমন চিৎকার করে উঠল যে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল, যেন তার শরীরে কেউ নির্যাতন চালাচ্ছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু সে এমনভাবে ছটফট করছিল যেন অদৃশ্য আগুনে পুড়ছে। সন্ডে জিজ্ঞাসা করলেন, তুমি কি টাকা চুরি করেছ? যুবক চিৎকার করে উত্তর দিল, না না, আহা বন্ধ করো। সন্ডে আরেকটা পেরেক মারলেন, ঠং। এবার যুবকের কণ্ঠস্বর পাল্টে গেল, গভীর কর্কশ, প্রায় অমানসিক এক গলায় বলল, আমি করেছি, আমি লোভে করেছি। টাকা, টাকাটা বড় বাউবাব গাছের পেছনের পাথরের নিচে পুঁতে রেখেছি, ক্ষমা করবেন, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরের সবাই স্ট্রাইক করে ফেলল। যুবকের শরীর হঠাৎ শক্ত হল, তারপর নিস্তেজ হয়ে গেল, সে জ্ঞান হারাল। সন্ডে গাছের দিকে ফিরে কানে কানে আবার কিছু বললেন, ফিসফিসানি থেমে গেল। তিনি যুবকের মুখে কিছু পাতা দিয়ে পানি ছিটিয়ে দিলেন। মিনিট পাঁচেক পরে যুবক জ্ঞান ফিরে পেল, কিন্তু সে কি বলছে বা তার সাথে কি হয়েছে কিছুই তার মনে নেই। সে শুধু কাঁদতে লাগল ভয়ে ভয়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা যুবকের কথা মতো সেই জায়গায় খুঁড়ে টাকার ব্যাগ পেল। ব্যাগে টাকা ছিল। আমি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, হিপনোসিস, ম্যাস হিস্টিরিয়া, কিন্তু সে সময় আমার শরীরে যে স্নায়বিক আতঙ্কের স্রোত বয়ে গিয়েছিল সেই অনুভূতি যুক্তির বাইরে। জোসেফ পরে আমাকে ব্যাখ্যা দিয়েছিল এইভাবে, স্যার, এটা ফেটিশ বা জুজো নয়, সাধারণ জিনিস নয়, এটা পুরনো জ্ঞান। গাছটিকে বছরের পর বছর ধরে সক্রিয় করা হয়েছে। সেই কালো তরল, তাতে আছে বনের বিশেষ গাছের রস, কালো বেড়ালের হাড়ের ছাই, মৃত মানুষের চর্বি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ামর নামে উৎসর্গ করা একটা মানুষের মস্তিষ্কের সামান্য অংশ। গাছের গুড়িতে যে পেরেকগুলো, সেগুলো প্রতিটি কোনো না কোনো সংঘটিত অপরাধ বা প্রতিশোধের প্রতীক। সন্ডে যখন পেরেক মারে, তখন তিনি গাছের ভেতর আটকে পড়া সেসব আত্মা বা শক্তিকে জাগিয়ে তোলেন, যারা আসলে সব সত্য জানে। আর বলি দেয়া প্রাণীর রক্ত হচ্ছে শক্তি বা পেমেন্ট। যাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার দেহে ওই কালো মিশ্রণ মাখানোর মানে হল তার আত্মাকে সাময়িকভাবে খোলা রাখা, যাতে গাছের ভুতুরের সাক্ষীরা তার শরীর দখল করে সত্য কথা বলতে পারে। যে নির্দোষ তার আত্মা শক্তিশালী, গাছ তার ক্ষতি করতে পারে না। যে দোষী তার আত্মা দুর্বল, গাছের শক্তি তাকে চেপে ধরে, যন্ত্রণা দেয় এবং শেষ পর্যন্ত সত্য বের করে আনে। এটা একটা জীবন্ত শেকড়যুক্ত আদালত। আমি বললাম, কিন্তু এটা নিষ্ঠুর, মানবিক নয়। জোসেফ তখন খুব সিরিয়াস হয়ে বলেছিল, স্যার, এখানে যেখানে পুলিশ নেই, ফরেন্সিক ল্যাব নেই, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছই ছিল ন্যায় বিচার। লোকেরা আইন ভয় করে না, কিন্তু এই গাছকে ভয় করে। এটি শুধু জাদু নয়, এটি এখানকার আইন, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। দোষী লোক তো আগে থেকেই বিশ্বাসে আচ্ছন্ন, সে ভেতরে ভেতরে ভেঙে পড়বেই। সেদিনের পর আমি আর কখনো সেই গ্রামে যাইনি, কিন্তু সেই বাউবাব গাছের দৃশ্য, সেই ফিসফিসানি, সেই পেরেকের শব্দ এবং যুবকের চোখ উল্টে যাওয়ার দৃশ্য আমার আজও স্পষ্ট মনে আছে। এটা কেবল ভূত প্রেতের গল্প নয়, এটা মানুষের বিশ্বাস
ভয় এবং প্রাচীন মনস্তাত্ত্বিক কৌশলকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ সমান্তরাল বিচার ব্যবস্থা তৈরি করার গল্প। আফ্রিকার এই কালো জাদু এতটাই গভীর যে তা শুধু অতি প্রাকৃত নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের একটি শক্তিশালী ও ভয়াবহ হাতিয়ার। গ্রামাঞ্চলে আজও এই রীতি রয়েছে। স্থানীয়রা একে স্যাসুড বা ওরাকল বিচার বলে। এটি ধর্ম, সংস্কৃতি এবং প্রাক আধুনিক আইনের একটি
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি ইকবাল কবির, আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে। আমি আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম এবং সেটি অচিনপুর এপিসোডে প্রকাশিত হয়েছিল। আজ আরও একটি ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে গুছিয়ে লিখতে না পারার জন্য আমি দুঃখিত। আজকের ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে আমার বাবার পরিচিত এক লোকের সাথে। একদিন আমার বাবার কাছে ভূতের ঘটনা শুনতে চাইলে তিনি এই ঘটনাটি বলেন। বলেন এটি সত্য এক ঘটনা। তাদের বাড়ি যমুনার চরের কোনো এক গ্রামে, কৃষিকাজ তাঁর প্রধান পেশা। যমুনার চরে বাড়ি হওয়ায় শহর বা গঞ্জে যেতে হতো অনেকটা সময় নিয়ে, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা ছিল খুবই খারাপ। আনন্দ বিনোদনের জন্য হলেও তাদের যেতে হয় নদী মাঠ পার হয়ে গঞ্জে। আর একটু বলে নেই, আমার বাবা তখন তাঁতের কাজ করতেন, তাঁতে লুঙ্গি বুনতেন। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। বলছেন বাবা, আমি সেদিন তাঁতে বসে কাজ করছিলাম। ভাবছিলাম রফিক বাড়ি গিয়েছে বেশ কয়েকদিন আগে, কিন্তু এখনো যে কেন কাজে এলো না। ভাবতে ভাবতে দেখি রফিক ফ্যাক্টরিতে প্রবেশ করল। আমি জিজ্ঞেস করলাম, কি ভাই এতদিন পর এলেন যে, বাড়ি গিয়ে তো এত দেরি করেন না। সে আমাকে বলল, সে অনেক কথা ভাই, আপনাকে বলবো কাজ শেষ করেন। আমি কাজ করতে লাগলাম। সন্ধ্যাবেলায় কাজ শেষে, রাতের খাওয়া দাওয়া শেষে সে আমাকে এসে বলে, ভাই কয়েকদিন আগে আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, অসুস্থ ছিলাম তাই আসতে দেরি হল। আমি বললাম, কি হয়েছে বলেন তো। তখন রফিক এই ঘটনাটি আমাকে শেয়ার করে। বলছেন রফিক, ভাই আপনি তো জানেন আমার যাত্রাপালা দেখার প্রতি নেশা একটু বেশি, তো সেদিন আমি শুনলাম যে আমাদের পাশের গ্রামে নাকি যাত্রা হবে। শুনে আমার গ্রামের আরো দুইজনকে বলি যে অমুক গ্রামে আজ যাত্রা হবে, যাবি নাকি। শুনে ওরাও রাজি হয়ে যায়। আমি ওদের বললাম, তাহলে সন্ধ্যার মধ্যে সব কাজ গুছিয়ে নিস, রাতের খাবার খেয়েই রওনা হব। বলে আমি বাড়ি চলে আসি এবং সারা দিন আমার সাংসারিক কাজকর্ম গুছিয়ে রাতের খাবার খেয়ে তাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ি যাত্রা দেখার উদ্দেশ্যে। বলে রাখি, যাত্রাপালা হওয়ার কথা তাদের গ্রাম থেকে 15-20 কিলোমিটার দূরের এক গ্রামে, এবং পথে পড়ে ফসলি ফাঁকা জমি। আমরা চলছি ফাঁকা ফসলি মাঠের মাঝ দিয়ে। আমরা ছাড়া যেন এই পৃথিবীতে আর কেউ জেগে নেই, এমন নীরব নিস্তব্ধতা চারিদিকে। রাত 10টা নাগাদ আমরা সেই গ্রামে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে শুনি যাত্রা নাকি এই গ্রামে না, তার পরের গ্রামে। আমরা আবার সেই গ্রামের দিকে রওনা দেই। রাত 10:30টার দিকে সেখানে গিয়ে শুনি যাত্রা নাকি এই গ্রামেও না, তার পরের গ্রামে। এই শুনে খুব রাগ হল, এত কষ্ট করে এত দূরে এলাম এবং যে উদ্দেশ্যে এলাম সেটাই হবে না। ততক্ষণে রাত 11টা। আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম এই যে, এখন যদি ওই গ্রামে যেতে চাই রাত 12টা বাজবে, আবার ফিরে আসতে সকাল হয়ে যাবে। ততক্ষণে বাড়ির লোকজন জেনে যাবে যে আমরা যাত্রা দেখতে গিয়েছি, আবার সকালে কাজও আছে, তাই আমরা এখান থেকেই ফিরে যাব। যাত্রা দেখতে আর যাব না ওই গ্রামে। তো যেই ভাবা সেই কাজ, আমরা সেখান থেকে ফিরে বাড়ির দিকে রওনা হলাম। হেঁটে হেঁটে যখন আমরা আমাদের পাশের গ্রামে আসি, সেই ফাঁকা ফসলি মাঠে, তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গেলাম ফাঁকা মাঠ দিয়ে, চাঁদের আলোয় অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আসার সময় দেখি আমাদের পথের মাঝখানে কিছুটা দূরে সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো একটি লাশ চাঁদের আলো থাকায় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা থমকে দাঁড়ালাম, এত রাতে এমন করে লাশ এখানে কে রেখে গেল? কাপড় দেখে মনে হচ্ছে একদম নতুন কাফনের কাপড়, এই মাত্র এনে রাখা হয়েছে। আমাদের মধ্যে একজন ছিল খুবই সাহসী, সে বলল, চল কাছে গিয়ে দেখি কি। আমি বললাম, যদি খারাপ কিছু হয়? সে বলল, আমরা তিনজন, কোনো ভয় নেই, লাশই হবে হয়তো। আমি বললাম, আর যদি লাশ না হয়ে খারাপ কিছু হয়, জিন বা ভূত বা অন্য কিছু? তখন সে আমাকে বলল, আচ্ছা তাই যদি হয় তাহলে শোন, আমরা তার কাছে গিয়ে বসব, আমি বসব মাথার কাছে আর একজন কোমরের কাছে, আর তুই যেহেতু ভয় পাচ্ছিস তুই পায়ের কাছে বসবি। যদি খারাপ কিছু হয় বা ভয়ের কিছু করতে চায় তাহলে সবাই চেপে ধরব যেন উঠে কিছু করতে না পারে। প্রিয় শ্রোতা, একটু ভাবুন কি পরিমাণ সাহস, রাতের বেলায় একটা ব্যাং লাফ দিলে যেখানে আমার কলিজা কেঁপে ওঠে, সেখানে তারা একটি অস্বাভাবিক লাশকে বিকৃত হতে দেখলে চেপে ধরবে বলে বলছে, কি ভয়ঙ্কর সাহসের ব্যাপার। যাই হোক, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা তিনজনে ধীরে ধীরে লাশের পাশে গিয়ে বসলাম, আমি পায়ের কাছে আর বাকি দুজন কোমর আর মাথার কাছে। মাথার কাছে বসে যখনই লাশে মোড়ানো কাফনের কাপড় সরিয়ে মুখ দেখতে যাবে তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। মুখের কাপড় সরাতেই সেই লাশটি একটা বিকৃতভাবে হেসে ওঠে, যে দৃশ্যটি কারো পক্ষেই সহ্য করা সম্ভব ছিল না। মুখ থেকে দাঁতগুলো বেরিয়ে এসেছে, চোখগুলো রক্তের মতো রক্তিম, মুখটা যেন পচে খসে পড়েছে। কি বিভৎস সেই দৃশ্য, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছে ভয়ে পাথর হয়ে গিয়েছি, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, হৃৎপিণ্ডটা যেন বুক চিরে বেরিয়ে আসতে চাচ্ছে, মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছি না, মনে হচ্ছে আজই হয়তো আমাদের শেষ দিন। ইতোমধ্যে সেই বিভৎস লাশটি শোয়া থেকে উঠে বসে, আমরা কেউ কোন রকম নড়তে পারছি না, মনে হচ্ছে সে আমাদের আজকের মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল, এখন আমাদের মৃত্যুকে সে নিশ্চিত করবে। হঠাৎ একটু হুঁশে এসে জীবনে বাঁচাতে সর্বস্ব দিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। দৌড়ানোর সময় শুধু খেয়াল করছিলাম মাথার কাছে যে বসেছিল সে আর উঠছে না, কিন্তু অপরজন আমার পিছু পিছু দৌড়াচ্ছে। কতক্ষণ দৌড়িয়েছি, কোন দিকে দৌড়িয়েছি, পাগলের মতো দৌড়িয়েছি কিচ্ছু জানি না, শুধু এটুকুই জানি আমাকে বাড়ি যেতে হবে, বাঁচতে হবে। কিন্তু আমার পথ যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি আমাকে সেই লাশটি ধরে ফেলল, এই বুঝি আমার প্রাণ বের হয়ে যাবে। পেছনে ফিরে তাকানোর সাহস বা ইচ্ছে কোনটি হয়নি তখন। দৌড়াতে দৌড়াতে অবশেষে বাড়ির উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তখন বাড়ির লোকজন বাইরে এসে নাকি আমাকে মাথায় পানি ঢেলে সুস্থ করে। এরপর সবাই বলে কি হয়েছে, তখন আমি পুরো ঘটনাটি তাদের বলি এবং জিজ্ঞেস করি বাকি দুজনের কথা। তখন সবাই তৎক্ষণাৎ সেই দিকে ছুটে যায় তাঁদের খোঁজে, এবং খুবই দুঃখজনক যে একজনকে পাওয়া যায় আমাদের বাড়ির পাশেই মৃত অবস্থায়, এবং যে লাশের মাথার কাছে বসেছিল তাকে সেখানেই মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছিল, তার মুখে ছিল ভয়ের ছাপ স্পষ্ট। পরদিন সকালে তাদের জানাজা হয় এবং তারপর থেকে এই কয়েকদিন আমারও জ্বর ছিল, তাই কাজে আসতে দেরি হল। এই বলে আমার বাবা বললেন, তারপর রফিক কিছুদিন ভালো ছিল। আমি বললাম, কিছুদিন মানে সে কি বেঁচে নেই? আব্বা বললেন, না, সেই যে ভয় পেয়েছিল তার কিছুদিন পর সেও মারা যায়। এই ছিল আমার ঘটনা, জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে সকল লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার কাছে শোনা এরকম আরো অনেক ঘটনা আছে, সময় করে লিখে পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি কষ্ট করে লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনার লেখা পাব। ভালো থাকবেন আপনি, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারি,
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা রিয়েলি সরি, মাঝখানে একটা মানে সেকেন্ড টাইম আপনারা কিছু একটা ঘটনার কিছু অংশ শুনতে পেয়েছেন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছে। বাওবাব গাছের পিসাচ শুনছিলাম আমরা, এবং এই অদ্ভুত গাছটি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, শুধুমাত্র কালকেই আমাদের কোনো এপিসোড থাকছে না, এরপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আমরা আবারও নতুন এপিসোড নিয়ে ফিরে আসব, এবং প্রবাবলি হ্যাঁ একদম। সুতরাং অনেক লম্বা একটা সময়ের জন্য আমরা আসলে এভাবেই চাই পুরনো বছর থেকে নতুন বছরের দিকে এগিয়ে যেতে। সুতরাং প্রথম প্রত্যেক দিনই আপনারা অন্তত পক্ষে কিছুটা সময় আমাদের জন্য রাখবেন, কারণ এই এপিসোডগুলোতে যেমন রয়েছে সাব্বিরজি, এই এপিসোডগুলোতে যেমন রয়েছে জুনায়েদ হুজুর, এই এপিসোডগুলোতে তেমনি রয়েছে আফ্রিকার দারুণ সব ঘটনা, এবং সুকান্ত মাইতির আরও একটা স্টোরিও আপনারা শুনবেন এই শুক্রবারে। 31 তারিখ, 1 তারিখ, 2 দিনই আপনারা শুনবেন সুকান্ত মাইতিকে, সাব্বিরজি এবং অন্য একটা স্টোরি নিয়ে। আর জুনায়েদ হুজুরও আসবেন খুব দ্রুত, কারণ জুনায়েদ হুজুরের স্টোরি অলরেডি আমরা হাতে পেয়ে গেছি। লাজিম ইয়াসের জিয়াদ সেও ঘটনা পাঠিয়েছেন, এবং সবগুলো মিলেই আমার যেটা মনে হয় যে আপনাদের পছন্দের যে সমস্ত ঘটনা সব ঘটনাগুলো এখন আমাদের হাতে। সুতরাং আপনারা শুনতে ভুলবেন না, যাদের মনে হয় যে আপনারা ভুলে যাবেন তারা অবশ্যই বেল আইকনটি ক্লিক না করে থাকলে ক্লিক করে রাখবেন। আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, যদিও কমেন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, তারপরে আমি বলছি সাব্বিরজির ঘটনা চাই। আমি একটু আগেই বলেছি সাব্বিরজির ঘটনা শোনানো হবে। বায়েজিদ নরসিংদী থেকে আমাদেরকে লিখছেন, রোজ আমাদেরকে লিখছেন, যশোর থেকে জামিম আমাদের সাথে, হিমেল লিখছেন সাব্বিরজির ঘটনা চাই, আমি সেটাই বললাম। লালা দাদু আর বাগলা দাদুর ঘটনা চাই, ফয়সাল আহমেদ বলছেন, আমি বললাম যে আফ্রিকান কালো জাদুর ঘটনা আপনারা শুনবেন, এবার হচ্ছে মরণ বান নিয়ে শুনবেন আপনারা, সুতরাং এটা হচ্ছে আরো চমৎকার লাগবে আশা করি। ইটালি থেকে লিখেছেন, আচ্ছা আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে একটু বলি, যারা নতুন জয়েন করলেন, শিকদাস যেমন ইতালি থেকে লিখছেন, আমি বলবো যে ওমান থেকে লিখছেন ফারাবি, এই যে নামগুলো কমেন্টের সাথে যদি আপনারা লিখে দেন তাহলে খুব দ্রুত পড়তে পারা যায়। টঙ্গী থেকে আমাদের সাথে আছেন আলামিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আসসালামু আলাইকুম ময়মনসিং থেকে, নামটা পড়তে পারলাম না, আমি জানি আপনি শুনছেন, আমি নামটা পড়তে পারলাম না কারণ নামটা যদি আপনারা কমেন্টের শুরুতে দিয়ে দেন তাহলে, যেমন গোলাম মাওলা কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে কুয়েত থেকে। বোকরা থেকে জিম আমাদের সঙ্গে আছেন, আরমান আছেন নরসিংদী থেকে, সাকিব আছেন সাভার থেকে, কিশোরগঞ্জ থেকে আছেন বসির, চট্টগ্রাম থেকে আছেন নাজমুল, উজ্জ্বল আছেন মুরাদনগর থেকে, আমাদের সঙ্গে আছেন জুরাইন থেকে সাব্বির, আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন সজীব, শীতল আছেন মুন্সিগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন শরীফ সৌদি থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অপি লক্ষ্মীপুর থেকে, আমাদের সঙ্গে বারাত আছেন, আমাদের সঙ্গে আছেন পাভেল টাঙ্গাইল থেকে, আমাদের সঙ্গে আছেন সোহান, আমাদের সঙ্গে আছেন সাব্বির সৌদি আরব থেকে, আমাদের সঙ্গে আছেন নামটা পড়তে পারলাম না, নুসরাত আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে মাহদি হাসান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রথম, আচ্ছা আমি বুঝলাম না প্রথম লাইভে মনে হয় লিখতে চেয়েছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামালপুর থেকে আবির, আমাদের সঙ্গে আছেন ইমাম, আমাদের সঙ্গে আছেন আরাফাত চট্টগ্রাম থেকে, ঋতু আছেন চট্টগ্রাম থেকে, মোবারক মতিঝিল থেকে আমাদের সঙ্গে আছেন, অমিত আছেন আমাদের সঙ্গে, সাকিব আছেন গাইবান্ধা থেকে আছেন চয়ন, রাফি আছেন ময়মনসিং থেকে, এছাড়াও আমাদের সঙ্গে ফরিদপুর থেকে আছেন শিমুল। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের সঙ্গে থাকলেন, এবং যারা ঘটনা শেয়ার করলেন তাদেরকে যেমন ধন্যবাদ, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে ফেলবেন, আর আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন, আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/russell.shadin। লাজু কুড়িগ্রাম থেকে আছেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.phoot.com@gmail.com। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী পরশু, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।